দানিয়েলের পুস্তক সংখ্যা ৮৩, লাওদিকীয় অ্যাডভেন্টবাদের ৪ প্রজন্ম, ক্রমবর্ধমান ঘৃণ্যতার উন্মোচন।
ইজেকিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায় লাওদিকীয় অ্যাডভেন্টবাদের ৪ প্রজন্মকে প্রতিনিধিত্বকারী ৪টি ক্রমবর্ধমান ঘৃণ্য কার্য উপস্থাপন করে। ১৮৬৩ সালের বিদ্রোহ হাবাকুকের দুটি ফলকের এক নকল প্রতিরূপ সৃষ্টি করেছিল, যেমন অ্যারন ঠিক সেই সময়ে যখন ঈশ্বর মসির হাতে ১০ আজ্ঞার দুটি ফলক দিচ্ছিলেন, তার সোনার বাছুর দিয়ে ঈর্ষার একটি নকল প্রতিমা তৈরি করেছিল। একবার লাওদিকীয় অ্যাডভেন্টবাদ উইলিয়াম মিলারের স্বপ্নে উপস্থাপিত ভিত্তিগত সত্যগুলো অপসারণের কাজ শুরু করলে প্রথম প্রজন্মের নেতৃত্ব বাইবেলের কর্তৃত্ব প্রত্যাখ্যান করতে শুরু করল এবং পরে ভবিষ্যৎবাণীর আত্মাকেও। বিদ্রোহ এমন এক পর্যায়ে বৃদ্ধি পেয়েছিল যে ১৮৮৮ হার ঠিক পূর্বে কেলগের আত্মবাদ সর্বেশ্বরবাদ তাদের ইতিহাসে প্রবেশ করেছিল।
১৮৮৮ সালের বিদ্রোহের সময় ইজেকিয়েলের কল্পচিত্রের কক্ষসমূহ দ্বারা চিহ্নিত আধ্যাত্মবাদ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে মিনিয়াপোলিসের বার্তাবাহকরা ভবিষ্যৎ দক্ত্রী এবং এমনকি পবিত্র আত্মাও প্রত্যাখ্যান করা হয়েছিল।
আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, যখন প্রভু পবিত্র স্থানের উন্মুক্ত দরজা থেকে তার জনগণের কাছে আলোকরশ্মি পাঠান, তখন শয়তান অনেকের মনকে উস্কে দেয়। কিন্তু শেষ এখনও আসেনি, এমন লোক থাকবে যারা আলোকে প্রতিরোধ করবে এবং যাদেরকে ঈশ্বর আলো পৌঁছে দেওয়ার মাধ্যম করেছেন তাদের দমিয়ে রাখবে। আধ্যাত্মিক বিষয়গুলোকে আধ্যাত্মিকভাবে অনুধাবন করা হচ্ছে না। প্রহরীরা ঈশ্বরের প্রকাশিত ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারেনি, আর স্বর্গপ্রেরিত প্রকৃত বার্তা ও বার্তাবাহকদের তাচ্ছিল্য করা হচ্ছে। এই সভা থেকে এমন লোকেরা বিদায় নেবে যারা সত্য জানে বলে দাবি করে, অথচ তাদের আত্মার চারপাশে এমন বস্ত্র জড়ো করছে যা স্বর্গের তাতে বোনা নয়। তারা এখানে যে মনোভাব গ্রহণ করেছে তা তারা সঙ্গে করে নিয়ে যাবে। আমাদের উদ্দেশ্যের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। যারা এ স্থানে ঈশ্বরের প্রদত্ত প্রমাণের কাছে নত হয় না, তারা ঈশ্বর যাদের ব্যবহার করছেন সেই সহভাইদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুযোগ এলেই এ পর্যন্ত যে ধরনের যুদ্ধ তারা করে এসেছে সেই একই যুদ্ধকে আরও এগিয়ে নিতে তারা বিষয়টিকে অত্যন্ত কঠিন করে তুলবে। এই লোকদের এমন সুযোগ হবে বুঝতে যে তারা ঈশ্বরের পবিত্র আত্মার বিরুদ্ধেই যুদ্ধ করে এসেছে। কেউ কেউ নিশ্চিত হবে, অন্যরা তাদের নিজস্ব মনোভাব দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। তারা নিজের সত্তার প্রতি মৃত হবে না এবং প্রভু যীশুকে তাদের হৃদয়ে স্থান দেবে না। তারা ক্রমে আরও আরও প্রতারিত হবে। অবশেষে তারা সত্য ও ধার্মিকতা আর বিচার করতে পারবে না। অন্য এক আত্মার প্রভাবাধীন হয়ে তারা কাজের ওপর এমন এক ছাঁচ বসাতে চাইবে যা ঈশ্বর অনুমোদন করবেন না, এবং মানুষের মন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আর এভাবেই ঈশ্বরের কাজ ও উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করতে উদ্যত হয়ে তারা শয়তানের বৈশিষ্ট্যগুলো কার্যরূপে প্রকাশ করার চেষ্টা করবে।
যদি আমাদের ভ্রাতৃবৃন্দ এই সভায় উপবাস ও প্রার্থনা করতেন এবং ঈশ্বরের সামনে নিজেদের হৃদয় নম্র করতেন এবং শান্তভাবে একত্রে বসে শাস্ত্র অনুসন্ধান করতেন, তাহলে ঈশ্বর মহিমান্বিত হতেন। কিন্তু ওই সভায় যে পূর্বাগ্রহের আত্মা নিয়ে আসা হয়েছিল তা ঈশ্বরের সর্বোচ্চ আশীর্বাদের দ্বার বন্ধ করে দিয়েছিল, এবং যাদের মধ্যে এই আত্মা ছিল তারা ঈশ্বরের সামনে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এবং পবিত্র আত্মাকে অবজ্ঞা করা ও অন্য আত্মাকে গ্রহণ করার কতটা নিকটে তারা এসে পড়েছিল সে সম্পর্কে কিছুটা ধারণা না হওয়া পর্যন্ত আলো দেখার অনুকূল অবস্থানে থাকবে না। ১৮৮৮ ম্যাটেরিয়ালস ৩২।
১৮৪৮ সালের পর সিস্টার হোয়াইট ঈশ্বরের গির্জা ও কাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন। তিনি দেখলেন যে সেই সভাটি লাওদিকীয় অ্যাডভেন্টবাদের নেতৃস্থানীয় পুরুষদের মধ্যে এক অব্যাহত আত্মিক যুদ্ধ সৃষ্টি করবে, এবং দ্য ডেইলি নিয়ে যে বিতর্ক উঠেছিল তাই প্রমাণ যে তার ভবিষ্যৎবাণীগুলো ঠিক সেই প্রজন্মেই পূরণ হয়েছিল। তারপর এমন লোকেরা এক যুদ্ধ চালিয়ে গেল যারা ঈশ্বর যে প্রমাণ দিয়েছিলেন তার কাছে নতি স্বীকার করেনি, যে প্রমাণ স্বর্গপ্রেরিত বার্তা ও বার্তাবাহকদের সত্যতা নিশ্চিত করতে দেওয়া হয়েছিল, এবং সেই লোকেরা ঈশ্বরের পবিত্র আত্মার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। দ্বিতীয় প্রজন্ম নিজ চোখে দেখল প্রকাশনা প্রতিষ্ঠান ও স্যানিটেরিয়াম ঈশ্বরের বিচারের আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেল।
আজ আমি এল্ডার ড্যানিয়েলসের কাছ থেকে আগুনের রিভিউ অফিস ধ্বংস হওয়া সম্পর্কে একটি চিঠি পেয়েছি। এই উদ্দেশ্যের এত বড় ক্ষতির কথা ভেবে আমি অত্যন্ত দুঃখিত।
আমি জানি কাজের দায়িত্বে থাকা ভাতৃবৃন্দ এবং অফিসের কর্মচারীদের জন্য এটি নিশ্চয়ই অত্যন্ত কঠিন সময়। আমি সকল দুঃখীদের সঙ্গে দুঃখভাগী, কিন্তু এই দুঃখের সংবাদে আমি বিস্মিত হইনি, কারণ রাত্রির দর্শনে আমি দেখেছি ব্যাটল ক্রিকের ওপর প্রসারিত অগ্নিসদৃশ তলোয়ার হাতে এক দেবদূত দাঁড়িয়ে আছে। একবার দিবাকালে কলম হাতে থাকতেই আমি জ্ঞান হারালাম এবং মনে হল যেন এই অগ্নি তলোয়ারটি কখনো একদিকে কখনো আরেক দিকে ঘুরছে। মানুষ নিজেদের উচ্চ ও মহিমান্বিত করতে যে সব কৌশল ও পরিকল্পনা করছিল তাতে ঈশ্বর অসম্মানিত হচ্ছিলেন, আর বিপর্যয়ের পর বিপর্যয়ই যেন ঘটছিল। এই সকালে আমি আন্তরিক প্রার্থনায় তাড়িত হয়েছিলাম যেন প্রভু রিভিউ অ্যান্ড হেরাল্ড কার্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে অধ্যবসায়ের সঙ্গে অনুসন্ধান করতে পরিচালিত করেন, যাতে তারা দেখতে পারে কোন ক্ষেত্রে তারা ঈশ্বর প্রদত্ত বহু বার্তাকে উপেক্ষা করেছে। কিছুদিন আগে রিভিউ অফিসের ভাইয়েরা আরেকটি ভবন নির্মাণ সম্পর্কে আমার পরামর্শ চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম, যদি রিভিউ অ্যান্ড হেরাল্ড অফিসে আরেকটি ভবন যোগ করার পক্ষে যারা আছেন তাদের সামনে ভবিষ্যৎ মানচিত্রের মতো স্পষ্টভাবে উন্মোচিত থাকত, যদি তারা দেখতে পারতেন ব্যাটল ক্রিকে কী হতে যাচ্ছে, তবে সেখানে আরেকটি ভবন তোলার বিষয়ে তাদের কোনো দ্বিধা থাকত না। ঈশ্বর বলেছেন, আমার বাক্য তুচ্ছ জ্ঞান করা হয়েছে আর আমি উল্টে দেব এবং আবার উল্টে দেব। ১৯০১ সালে ব্যাটল ক্রিকে অনুষ্ঠিত সাধারণ সম্মেলনে প্রভু তার জনগণকে এই প্রমাণ দিয়েছিলেন যে তিনি সংস্কারের আহ্বান জানাচ্ছেন। মনগুলো প্রত্যয় প্রাপ্ত হয়েছিল, হৃদয় স্পর্শিত হয়েছিল, কিন্তু গভীর ও সম্পূর্ণ কাজটি হয়নি। যদি তখন যেদি হৃদয়গুলো ঈশ্বরের সামনে অনুতাপে ভেঙে পড়ত, তবে ঈশ্বরের শক্তির এমন এক মহান প্রকাশ দেখা যেত যা এর আগে খুব কমই দেখা গেছে। কিন্তু ঈশ্বরকে সম্মান দেওয়া হয়নি, তার আত্মার সাক্ষ্যসমূহ মানা হয়নি, সত্য ও ধার্মিকতার নীতির সঙ্গে স্পষ্ট বিরোধে থাকা যে সব চর্চা, মানুষ সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়নি। যে নীতিগুলো প্রভুর কাজে সর্বদা বজায় রাখা উচিত, যিনি তার লোকদের জন্য আমাকে নির্দেশ দেন, তিনি এফেসুসের মণ্ডলীর প্রতি এবং সার্দিসের মণ্ডলীর প্রতি বার্তাগুলি আমাকে বারবার বলেছেন। এফেসুসের মণ্ডলীর দূতের কাছে লিখ, যিনি তার ডান হাতে সাতটি নক্ষত্র ধারণ করেন এবং যিনি সাতটি সোনার প্রদীপাধারের মধ্যে চলাফেরা করেন, তিনি এই কথা বলেন, আমি তোমার কর্ম, তোমার পরিশ্রম ও তোমার ধৈর্য এবং তুমি কিভাবে মন্দদের সহ্য করতে পারো না তা জানি, আর যারা নিজেদেরকে প্রেরিত বলে অথচ নয় তাদের তুমি পরীক্ষা করেছ এবং তাদের মিথ্যাবাদী বলে প্রমাণ করেছ, এবং তুমি সহ্য করেছ, ধৈর্য ধরেছ, আমার নামের জন্য পরিশ্রম করেছ এবং অবসন্ন হওনি, তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু আছে, কারণ তুমি তোমার প্রথম প্রেম ত্যাগ করেছ। অতএব তুমি কোথা থেকে পতিত হয়েছ তা স্মরণ কর, অনুতাপ কর এবং প্রথম কাজগুলি কর, না হলে আমি দ্রুত তোমার কাছে আসব এবং তুমি যদি অনুতাপ না কর তবে তোমার প্রদীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেব। প্রকাশিত বাক্য ২:১-৫ এবং সার্দিসের মণ্ডলীর স্বর্গদূতের কাছে লিখ, এই কথা বলেন তিনি যার কাছে ঈশ্বরের সাত আত্মা ও সাত নক্ষত্র আছে, আমি তোমার কাজ জানি, তুমি জীবিত নামে পরিচিত অথচ তুমি মৃত, জাগ্রত থাকো এবং যা অবশিষ্ট আছে, যা মরতে চলেছে তা দৃঢ় করো, কারণ ঈশ্বরের সামনে আমি তোমার কাজগুলোকে সম্পূর্ণ বলে পাইনি। অতবে তুমি কিভাবে গ্রহণ করেছিলে ও শুনেছিলে তা স্মরণ করো এবং তা দৃঢ়ভাবে ধরে রাখো এবং পশ্চাতাপ করো। অতবে তুমি যদি জাগ্রত না থাকো আমি চোরের মতো তোমার ওপর আসব এবং আমি কোন সময়ে তোমার ওপর আসব তা তুমি জানবে না। প্রকাশিত বাক্য ৩:৫-৩ আমরা এই সতর্কবাণীগুলোর পরিপূর্তি দেখছি, যেমনভাবে এগুলো অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে তেমনভাবে আগে কখনো শাস্ত্রের বাণী পূরণ হয়নি। মানুষ সবচেয়ে যত্ন সহকারে নির্মিত অগ্নিনিরোধক ভবনও নির্মাণ করতে পারে, কিন্তু ঈশ্বরের হাতের এক স্পর্শ স্বর্গ থেকে একটি স্ফুলিঙ্গই সমস্ত আশ্রয়স্থলকে উড়িয়ে দেবে। আমার দেওয়ার মতো কোনো পরামর্শ আছে কি না তা জিজ্ঞাসা করা হয়েছে। ব্যাটল ক্রিকের ওপর ঝুলে থাকা অগ্নিময় তলোয়ারটির পতন রোধ করার আশায় ঈশ্বর আমাকে যে পরামর্শ দিয়েছেন তা আমি ইতিমধ্যেই দিয়েছি। এখন যে বিষয়টি আমি ভয় করতাম তা এসে গেছে, রিভিউ অ্যান্ড হেরাল্ড ভবন পড়ে যাওয়ার খবর। এই খবরটি আসার সময় আমি কোনো বিস্ময় অনুভব করিনি এবং আমার বলার মতো কোনো কথা ছিল না। সময়ে সময়ে আমি যে সতর্ক বার্তা দিয়েছি তা শ্রোতাদের হৃদয় কঠোর করা ছাড়া আর কোনো প্রভাব ফেলেনি, আর এখন আমি শুধু বলতে পারি আমি অত্যন্ত দুঃখিত, ভীষণ দুঃখিত যে এই আঘাত আসা প্রয়োজনীয় হয়ে উঠেছিল। যথেষ্ট আলো দেওয়া হয়েছে, সে আলো অনুযায়ী কাজ করা হলে আর অতিরিক্ত আলোর প্রয়োজন হতো না। টেস্টিমনিজ খণ্ড ৮ ৯৭।
অ্যাডভেন্টবাদের দ্বিতীয় প্রজন্ম কোনো বিজয় ছিল না, এবং ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের পূরণস্বরূপ বিদ্রোহ শুধু ক্রমাগত তীব্রতর হতে থাকল।
লিখিত বার্তা ও আগুনের মাধ্যমে প্রভু ঘোষণা করেছেন যে তিনি চান তার লোকেরা ব্যাটল ক্রিক থেকে সরে যাক। ঈশ্বর আমাদের তার কণ্ঠস্বর শুনতে সাহায্য করুন। ব্যাটল ক্রিকে আমাদের দুটি মহান প্রতিষ্ঠান আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে, এটা কি আমাদের কাছে কিছুই বোঝায় না? আপনি বলতে পারেন, কিন্তু নতুন স্যানিটোরিয়ামে অনেক রোগী রয়েছে। হ্যাঁ, কিন্তু সেখানে যদি বহু হাজার রোগীও থাকত, তবুও এটি আমাদের লোকদের ব্যাটল ক্রিকে বাড়ি নির্মাণ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করার পক্ষে কোনো যুক্তি নয়।
প্রলোভন বেড়ে চলেছে। ঈশ্বর তার আত্মার সাক্ষ্যসমূহে যে আলো প্রেরণ করেছেন, মানুষ সেই আলোকে প্রত্যাখ্যান করছে এবং তারা নিজেদের মনগড়া উপায় ও নিজস্ব পরিকল্পনাই বেছে নিচ্ছে। মানুষ কি ঈশ্বর থেকে নিজেদের পৃথক করে যেতে থাকবে? তিনি কি ইতিমধ্যে যতটা করেছেন তার থেকেও আরও স্পষ্টভাবে নিজের অসন্তোষ প্রকাশ করতে বাধ্য হবেন? পুস্তিকা স্পিটিবি ০৬ ৪৫।
মানুষেরা নিজেদের উদ্ভাবন আর নিজেদের পরিকল্পনাই বেছে নিচ্ছিল, যা ইজেকিয়েলের অষ্টম অধ্যায় চিত্রশালার প্রকোষ্ঠে থাকা ৭০ জন প্রবীণের দ্বারা উদাহৃত হয়েছে। তারা ঘোষণা করেছিল, প্রভু আমাদের দেখেন না। প্রভু একজন নারী নবীকে উত্থাপন করেছিলেন এবং তাকে প্রকাশ্য দর্শন দিয়েছিলেন ঠিক ৪০ বছর ধরে, ১৮৯৪ পর্যন্ত। তিনি এই দানের উপর তার স্বাক্ষর রেখেছিলেন, কারণ তিনি তা পোর্টল্যান্ড নামের একটি শহরে দিয়েছিলেন এবং সেখানেই এর সমাপ্তিও করেছিলেন, এবং এটি তিনি ৪০ বছরের জন্য দিয়েছিলেন। প্রকাশ্য দর্শন বন্ধ হওয়ার ঠিক পূর্বে ১৮৮১ ও ১৮৮২ সালে প্রবীণরা বাইবেল ও ভবিষ্যৎবাণীর আত্মার কর্তৃত্ব খর্ব করতে শুরু করেছিল। এরপর প্রকাশ্য দর্শন ১৮৮৪ সালে সমাপ্ত হয় এবং ৪ বছরের মধ্যেই ১৮৫৮ সালের জেনারেল কনফারেন্সে কোরা, দাথান ও আবিরামের বিদ্রোহের পুনরাবৃত্তি ঘটে।
১৮৭৮ সালের বিদ্রোহের এমন এক তীব্রতা সৃষ্টি করেছিল যাতে লাওদিকীয় অ্যাডভেন্টিজমের ইতিহাসে ঈশ্বরের প্রত্যক্ষ হস্তক্ষেপ দেখা গিয়েছিল, যেভাবে তিনি প্রকাশনা কার্যক্রম এবং স্বাস্থ্য কার্যক্রম পুড়িয়ে দিয়েছিলেন। তবু সেই প্রত্যক্ষ বিচারসমূহ চলমান বিদ্রোহকে নিবৃত্ত করতে পারেনি। ১৯১৯ সালে একটি বাইবেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দ্বিতীয় প্রজন্মের প্রধান বিদ্রোহীদের একজন উইলিয়াম ওয়ারেন প্রেসকট, যিনি বিপথগামী প্রোটেস্ট্যান্টবাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষিত এক ধর্মতত্ত্ববিদ, দ্য ডেইলি খ্রিস্টের পবিত্র স্থানীয় কাজকে প্রতিনিধিত্ব করে এমন শয়তানি ধারণাকে অগ্রসর করার প্রধান নেতা ছিলেন এবং তিনি ধারাবাহিক উপস্থাপনা দিয়েছিলেন।
ইতিহাস দেখায় যে ১৯১৯ সালের সেই বাইবেল সম্মেলনে প্রেসকট এমন এক সুসমাচার উপস্থাপন করেছিলেন যা মিলারাইটদের ভাববাদী বার্তার প্রতিটি মূলনীতিকে অপসারণ করার ওপরই দাঁড়িয়েছিল। তিনি এমনকি ২৩০০ দিনের শিক্ষাটিও সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তা করতে পারেননি। তবুও তিনি এমন এক সুসমাচার উপস্থাপন করেছিলেন যা মিলারাইটদের ভাববাদী উপলব্ধি থেকে সম্পূর্ণ বর্জিত ছিল। তার সেই সুসমাচারটি সভায় প্রত্যাখ্যাত হয়েছিল, তবুও সেই অন্ধ নেতারা তার উপস্থাপনামালাকে নিয়ে দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট শিরোনামে একটি বই সংকলন করার সিদ্ধান্ত নিল। ওই বইটি লাওদিকীয় অ্যাডভেন্টিজমের তৃতীয় প্রজন্মের আগমনের প্রতীক হয়ে ওঠে।
বইটি হাবাকুকের দ্বিতীয় অধ্যায়ের মিলারাইট সুসমাচার থেকে ভিন্ন আরেক সুসমাচার উপস্থাপন করে এবং পৌল আমাদের জানান যে অন্য সুসমাচার মোটেই সুসমাচার নয়।
আমি বিস্মিত হই যে তোমরা এত তাড়াতাড়ি তার কাছ থেকে সরে গেছ, যিনি তোমাদেরকে খ্রিস্টের অনুগ্রহের মধ্যে ডেকেছেন এবং অন্য এক সুসমাচারের দিকে চলে গেছ, যা আসলে আরেকটি নয়। কিন্তু কিছু লোক আছে যারা তোমাদেরকে বিভ্রান্ত করে এবং খ্রিস্টের সুসমাচারকে বিকৃত করতে চায়। কিন্তু আমরা নিজেরা বা স্বর্গ থেকে কোনো দেবদূত যদি তোমাদের কাছে এমন কোনো সুসমাচার প্রচার করে যা আমরা তোমাদের কাছে প্রচার করেছি তার থেকে ভিন্ন, তবে সে অভিশপ্ত হোক। যেমন আমরা আগে বলেছি তেমনই এখন আবার বলছি, যদি কেউ তোমাদের কাছে এমন কোনো সুসমাচার প্রচার করে যা তোমরা গ্রহণ করেছ তার থেকে ভিন্ন, তবে সে অভিশপ্ত হোক। গালাতীয় 1:2 কিংবা এঘিয়ন।
অ্যাডভেন্টবাদের তৃতীয় প্রজন্মকে ইজেকিয়েলের তৃতীয় ঘৃণ্য কাজ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যেখানে নারীরা তাম্মুজের জন্য বিলাপ করছে। তাম্মুজ ছিলেন উর্বরতা ও উদ্ভিদের চক্রের সঙ্গে সম্পর্কিত এক মেসোপটেমীয় দেবতা। তাম্মুজকে কখনও কখনও রাখাল বা এক তরুণ হিসেবে চিত্রিত করা হতো, ঋতুর পরিবর্তন ও শস্যের বৃদ্ধির সঙ্গে তার সংযোগ দেখাতে। তাম্মুজের মৃত্যু এবং পরবর্তী পুনরুত্থান কৃষিপঞ্জিকার সঙ্গে আবদ্ধ ছিল। পুরাণ অনুযায়ী গ্রীষ্মের মাসগুলোতে তাম্মুজ মারা যেতেন বা অদৃশ্য হয়ে যেতেন। এটি উত্তপ্ত ও শুষ্ক ঋতুতে উদ্ভিদের শুকিয়ে যাওয়ার প্রতিরূপ হিসেবে দেখা হতো। তাম্মুজের জন্য বিলাপ ছিল একটি শোক অনুষ্ঠান, যেখানে গ্রীষ্মকালে তার মৃত্যু বা অন্তর্ধান নিয়ে বিলাপ করা হতো। এরপর তার পুনরুত্থানে আনন্দ উদযাপন করা হতো, যা উদ্ভিদ জগৎ ও কৃষিজীবনের নবীকরণকে প্রতিকায়িত করত।
তাম্মুজের জন্য বিলাপ একটি ভুয়া শেষ বৃষ্টির বার্তাকে প্রতিনিধিত্ব করে, ঠিক সেটি WW প্রেসকটের সুসমাচারও প্রতিনিধিত্ব করত। ভাববাণীমূলক ভিত্তির অপসারণ, যা 1863 সালের বিদ্রোহে শুরু হয়েছিল, 1919 সালে এমন এক পর্যায়ে পৌঁছায় যে লাউডিসিয়ান অ্যাডভেন্টিজম মিথ্যা সুসমাচারকে প্রতিষ্ঠিত হতে দেয়। সেই মিথ্যা সুসমাচার সম্পূর্ণভাবে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের পদ্ধতির ওপর ভিত্তি করেছিল। এর মূল স্থপতি ছিলেন WW প্রেসকট এবং উইলিয়াম মিলারের ক্ষেত্রেও যেমন, উভয় ব্যক্তির সুসমাচারই দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি সম্পর্কে তাদের মৌলিক বোঝাপড়ার ওপর ভিত্তি করেছিল। উভয় সুসমাচারই দ্বিতীয় থেসালোনিকীয়দের পত্রের একটি অংশে প্রতিনিধিত্ব করা হয়েছে, যেখানে মিলার প্রথম আবিষ্কার করেন যে দ্য ডেইলি পৌত্তলিকতাকে প্রতিনিধিত্ব করে। সে অংশে পলের উপস্থাপিত সত্যকে গ্রহণকারী মিলার দ্বারা প্রতিনিধিত্ব করা একটি শ্রেণী আছে এবং আরেকটি শ্রেণী আছে যারা সত্যের প্রতি ভালোবাসা রাখে না।
অন্তিম দিনে এক শ্রেণী মিলারের দ্বারা প্রতিনিধিত্বকৃত পরবর্তী বৃষ্টিকে চিনতে ও গ্রহণ করে, আরেক শ্রেণী প্রেসকটের দ্বারা প্রতিনিধিত্বকৃত প্রবল ভ্রান্তি গ্রহণ করে। তারা যে প্রবল ভ্রান্তি গ্রহণ করে তা এক মিথ্যা সুসমাচারের ওপর ভিত্তি করে, যা আসলে কোনো সুসমাচারই নয় এবং তা পরবর্তী বৃষ্টি সম্পর্কে এক মিথ্যা বার্তাকে চিহ্নিত করে। অতএব ইজেকিয়েলের তৃতীয় ঘৃণ্যতা হল তাম্মুজের জন্য ক্রন্দনরত নারীরা, লাওদিকীয় অ্যাডভেন্টবাদের গির্জাসমূহ। তাদের গ্রীষ্মকালের অশ্রু বৃষ্টি ফসলের ফল উৎপন্ন করার কথা।
শেষ বৃষ্টির বার্তার দুই প্রকারের মধ্যে পার্থক্য বাইবেল ও ভবিষ্যৎবাণীর আত্মা জুড়ে ব্যাপ্ত। বাইবেল বারবার জানায় যে অবাধ্য জাতির কাছ থেকে বৃষ্টি আটকে রাখা হয়।
তারা বলে, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে পরিত্যাগ করে আর সে তার কাছ থেকে চলে গিয়ে অন্য একজনের স্ত্রী হয়, তবে কি সে আবার তার কাছে ফিরবে? সে ভূমি কি অত্যন্ত অপবিত্র হবে না? কিন্তু তুমি বহু প্রেমিকের সঙ্গে ব্যভিচার করেছ, তবু আমার কাছে ফিরে এসো, প্রভু বলেন। তোমার দৃষ্টি উচ্চস্থানগুলোর দিকে তোলো এবং দেখো এমন কোথায় আছে যেখানে তোমার সঙ্গে সহবাস করা হয়নি। পথে পথে তুমি তাদের জন্য বসে থেকেছ, মরুভূমির আরবের মতো, আর তোমার ব্যভিচার ও তোমার দুষ্কর্ম দ্বারা তুমি দেশকে অপবিত্র করেছ। সেই জন্য বৃষ্টিধারা রুদ্ধ করা হয়েছে আর শেষের বৃষ্টি পড়েনি, আর তোমার কপাল ছিল বেশ্যার মতো, তুমি লজ্জিত হতে অস্বীকার করেছ। জিরমিয়া 3:3।
লাওদিকীয় অ্যাডভেন্টিজম 1830 সালে ব্যভিচার করতে শুরু করেছিল এবং তারপর থেকে বর্ষণ আটকে রাখা হয়েছে। তারা তাদের বিদ্রোহ নিয়ে লজ্জিত হতে অস্বীকার করে আর সেই নম্রতার অভাব তাদের কপালকে বেশ্যার মতো বেহায়া করে তোলে। আর বাইবেলের ভবিষ্যৎবাণীতে যে বেশ্যা, তা হল পোপতন্ত্র। তৃতীয় প্রজন্মেই রোমের বেশ্যার চিহ্নের সামনে নতজানু হওয়ার প্রস্তুতির চূড়ান্ত কাজ সম্পন্ন হয়। চতুর্থ প্রজন্মের প্রস্তুতিটিও তৃতীয় প্রজন্মেই পরবর্তী বর্ষণের একটি নকল বার্তার মাধ্যমে সম্পন্ন হয়। 1830-এর বিদ্রোহের মতোই 1819-এর বিদ্রোহ 2001 সালের 11 সেপ্টেম্বরের সঙ্গে সংযুক্ত, কারণ যখন নিউ ইয়র্ক সিটির ভবনগুলো ভেঙে পড়েছিল তখন প্রকাশিত বাক্য 18-র মহাশক্তিশালী স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন এবং প্রকৃত পরবর্তী বর্ষণ শুরু হয়েছিল।
পরবর্তী বৃষ্টি ঈশ্বরের জনগণের উপর বর্ষিত হবে। এক পরাক্রান্ত স্বর্গদূত স্বর্গ থেকে অবতরণ করবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, April 21, 1891।
যখন পশ্চাৎ বৃষ্টি শুরু হল, লাওদিকি অ্যাডভেন্টবাদের প্রবীণরা
সেটিকে পশ্চাৎবৃষ্টি বলে স্বীকৃতি দিল না, কারণ তারা একটি মিথ্যা পশ্চাৎবৃষ্টির বার্তায় দীক্ষিত ছিল, যেটিকে ইজেকিয়েল তাম্মুজের জন্য ক্রন্দনরত নারীরা হিসেবে প্রতিকায়িত করেছেন এবং যার প্রয়োগ ছিল শান্তি ও নিরাপত্তার বার্তা।
শুধু তারাই অধিকতর আলো পাবে যারা তাদের প্রাপ্ত আলোর অনুসারে জীবনযাপন করে। যদি আমরা সক্রিয় খ্রিস্টীয় সদ্গুণসমূহের জীবনে প্রকাশে প্রতিদিন অগ্রসর না হই, তবে অন্তিম বর্ষণে পবিত্র আত্মার প্রকাশকে আমরা চিনতে পারব না। এটি আমাদের চারদিকে থাকা হৃদয়গুলোর ওপর বর্ষিত হতে পারে, কিন্তু আমরা তা বুঝতেও পারব না, গ্রহণও করব না। পরিচারকদের প্রতি সাক্ষা বলি, পচ্ছাৎ
জনগণের অভিভাবকদের পক্ষে শেষ বৃষ্টির আগমন চিনতে পারা অসম্ভব ছিল, কারণ মিথ্যা শেষ বৃষ্টি বিষয়ে তাদের মিথ্যা সুসমাচার প্রাচীন যুগে যেমন ঘটেছিল, তেমন ঈশ্বরের শক্তির কোনো প্রকাশের সম্ভাবনাকেই অস্বীকার করেছিল।
গির্জাগুলিতে ঈশ্বরের শক্তির এক আশ্চর্য প্রকাশ ঘটবে, কিন্তু যারা প্রভুর সামনে নিজেদের নম্র করেনি এবং স্বীকারোক্তি ও অনুতাপের মাধ্যমে হৃদয়ের দরজা খোলেনি, তাদের ওপর তা কার্যকর হবে না। ঈশ্বরের মহিমায় যে শক্তি পৃথিবীকে আলোকিত করে, তার প্রকাশে তারা কেবল এমন কিছুই দেখবে যাকে তারা নিজেদের অন্ধতায় বিপজ্জনক মনে করবে, যা তাদের ভয় জাগিয়ে তুলবে, এবং তারা তা প্রতিরোধ করতে নিজেদের দৃঢ় করবে। কারণ প্রভু তাদের ধারণা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করেন না, তারা সেই কাজের বিরোধিতা করবে। তারা বলে, কেন আমরা কি করে ঈশ্বরের আত্মাকে না চিনি যখন আমরা এত বছর ধরে এই কাজে আছি? কারণ তারা ঈশ্বরের বার্তাগুলির সতর্কবাণী ও অনুরোধে সাড়া দেয়নি, বরং অবিরতভাবে বলেছে, আমি ধনী, সম্পদে বৃদ্ধি পেয়েছি, আমার কিছুই প্রয়োজন নেই। যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতা মানুষকে আলোর মাধ্যম করে তুলবে না, যদি না তারা ধার্মিকতার সূর্যের উজ্জ্বল রশ্মির নিচে নিজেদের সমর্পণ করে এবং পবিত্র আত্মার অনুগ্রহে ডাকা, নির্বাচিত ও প্রস্তুত হয়। যখন পবিত্র বিষয়াদি পরিচালনা করেন এমন মানুষরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের অধীনে নিজেদের নম্র করবে, তখন প্রভু তাদের উচ্চে তুলে ধরবেন। তিনি তাদের বিচক্ষণ মানুষ করবেন, তার আত্মার অনুগ্রহে সমৃদ্ধ মানুষ, যিনি জগতের আলো, তার থেকে বিকশিত আলোর মধ্যে তাদের প্রবল স্বার্থপর চরিত্র লক্ষণ তাদের একগুঁয়েমি স্পষ্ট হয়ে উঠবে। আমি শীঘ্রই তোমার কাছে আসব, আর তুমি যদি অনুতাপ না কর, তবে তোমার প্রদীপাধারকে তার স্থান থেকে সরিয়ে দেব। তুমি যদি সমস্ত হৃদয় দিয়ে প্রভুকে খোঁজো, তুমি তাকে পাবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 23 ডিসেম্বর 1809।
ইজেকিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের প্রবীণরা 1919 সালে শান্তি ও নিরাপত্তার এক সুসমাচার গ্রহণ করেছিল, এবং 2001 সালের 11 সেপ্টেম্বর যখন এল, সেই ক্রমবর্ধমান বিদ্রোহের ফল প্রকাশ পেয়েছিল তাদের শেষের বৃষ্টির আগমন চিনতে অক্ষমতায়। 1939 সালে শেষ সময়ে যে ইতিহাস শুরু হয়েছিল, তাতে ঈশ্বর মিলারাইট আন্দোলনটিকে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্তি করেছিলেন। মিলার এলিয়াহর প্রতীক ছিলেন এবং এলিয়াহা আহাবকে কঠোরভাবে বলেছিলেন যে এলিয়াহর বাক্য ব্যতীত বৃষ্টি হবে না।
পরবর্তী প্রবন্ধে আমরা অ্যাডভেন্টিজমের তৃতীয় প্রজন্ম নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব।
যে শ্রেণী নিজেদের আধ্যাত্মিক অধপতনের জন্য দুঃখিত হয় না আর অন্যদের পাপের জন্য শোকও করে না, তারা ঈশ্বরের শীল ছাড়া থেকে যাবে। প্রভু তার দূতদের, যাদের হাতে হত্যার অস্ত্র, আদেশ করেন, শহরের মধ্যে তাকে অনুসরণ করে যাও এবং আঘাত কর, তোমাদের চোখ যেন দয়া না করে, তোমরা যেন করুণা না করো, সম্পূর্ণরূপে হত্যা করো বৃদ্ধ ও যুবক, কুমারী, ছোট শিশু এবং নারী, কিন্তু যার ওপর চিহ্ন আছে তার কাছে যেও না, এবং আমার পবিত্র স্থান থেকে শুরু কর। তখন তারা গৃহের সম্মুখে যে প্রাচীন পুরুষেরা ছিল তাদের থেকেই শুরু করল। এখানে আমরা দেখি যে গির্জা, প্রভুর পবিত্র স্থান, সর্বপ্রথম ঈশ্বরের ক্রোধের আঘাত অনুভব করেছিল। প্রবীণরা, যাদের ঈশ্বর মহান আলো দিয়েছিলেন এবং যারা জনগণের আত্মিক স্বার্থের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন, তারা তাদের ওপর অর্পিত বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন। তারা এই অবস্থান নিয়েছিল যে পূর্বদিনের মতো আমাদের আর অলৌকিক ঘটনা এবং ঈশ্বরের শক্তির সুস্পষ্ট প্রকাশের জন্য খোঁজ করতে হবে না, সময় বদলে গেছে। এই কথাগুলো তাদের অবিশ্বাসকে আরও দৃঢ় করে, এবং তারা বলে, প্রভু মঙ্গলও করবেন না, অমঙ্গলও করবেন না, তিনি এতটাই করুণাময় যে তিনি তার জনগণের ওপর বিচার আনবেন না। এইভাবে শান্তি ও নিরাপত্তা, এটাই সেই লোকদের স্লোগান যারা আর কখনোই তুরির ন্যায় নিজেদের কণ্ঠ উচ্চ করে ঈশ্বরের জনগণকে তাদের অপরাধ এবং যাকবের গৃহকে তাদের পাপ দেখাবে না। এই নির্বাক কুকুররা, যারা ঘেউ ঘেউ করতে চাইত না, তারাই অপমানিত ঈশ্বরের ন্যায্য প্রতিশোধের আঘাত অনুভব করে। পুরুষেরা, কুমারীরা এবং ছোট ছোট শিশুরা সবাই একসঙ্গে ধ্বংস হয়। যেসব ঘৃণ্যতার জন্য বিশ্বস্তরা দীর্ঘশ্বাস ফেলে কাঁদছিল, সেগুলোই ছিল কেবলমাত্র সীমিত মানব চক্ষে ধরা পড়া বিষয়। কিন্তু তার চেয়েও অনেক ভয়াবহ পাপ, যেগুলো বিশুদ্ধ ও পবিত্র ঈশ্বরের ঈর্ষাকে প্রজ্বলিত করেছিল, অপ্রকাশিতই রয়ে গিয়েছিল। হৃদয় পরিদর্শনকারী মহানজন, অধর্মের কর্মীরা গোপনে যে যে পাপ করে তার সবই জানেন। এই লোকেরা তাদের প্রতারণায় নিজেদের নিরাপদ মনে করে এবং তার দীর্ঘ সহিষ্ণুতার কারণে বলে প্রভু দেখেন না, এরপর এমন আচরণ করে যেন তিনি পৃথিবী ত্যাগ করেছেন। কিন্তু তিনি তাদের ভণ্ডামি ধরবেন এবং যে পাপগুলো তারা এত যত্নে লুকিয়ে রেখেছিল সেগুলো অন্যদের সামনে প্রকাশ করবেন। পদমর্যাদা, মর্যাদা বা জাগতিক প্রজ্ঞার কোনো উচ্চতা কিংবা পবিত্র পদে কোনো অবস্থানই মানুষকে নীতিকে বিসর্জন দেওয়া থেকে রক্ষা করবে না, যখন তাকে তার নিজের প্রতারক হৃদয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। যাদের যোগ্য ও ধার্মিক বলে গণ্য করা হয়েছে তারাই প্রমাণিত হয় ধর্মত্যাগের মূল হোতা এবং উদাসীনতা ও ঈশ্বরের করুণার অপব্যবহারের দৃষ্টান্ত হিসেবে। তাদের দুষ্ট পথচলা তিনি আর সহ্য করবেন না এবং নিজের ক্রোধে তিনি তাদের সঙ্গে করুণা ব্যতি রেখে আচরণ করবেন।
যারা মহান আলো দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এবং অন্যদের সেবায় বাক্যের শক্তি অনুভব করেছে তাদের কাছ থেকে প্রভু তার উপস্থিতি অনিচ্ছা সত্ত্বেও ফিরিয়ে নেন। তারা একসময় তার বিশ্বস্ত দাস ছিল, তার উপস্থিতি ও দিকনির্দেশে অনুগ্রহ প্রাপ্ত, কিন্তু তারা তার থেকে সরে গিয়ে অন্যদের ভ্রান্তির পথে চালিত করেছে, অতএব তারা ঐশ্বরিক অসন্তোষের অধীনে আনা হয়েছে। সাক্ষ্যসমূহ খণ্ড ৫, ২০১ ২১২।